থাকে ওখানে
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে। আমি সাকিব আছি আপনার সাথে।
ওয়েলকাম ব্যাক। রাত 11:01 আর এই মুহূর্তে আপনারা শুনছেন স্বাধীন মিউজিক। শুরু হচ্ছে ভয়ের এক নতুন মাত্রা নিয়ে হন্টেড বাই সাকিব। আমি সাকিব আছি আপনার সঙ্গে। সবাইকে স্বাগত জানাচ্ছি হন্টেড এর পঞ্চম পর্বে। আর দেখতে দেখতে চারটি পর্ব কিন্তু শেষ এবং আজকে আমরা পঞ্চম পর্বে আছি। এ পর্যন্ত যারা ছিলেন ভালোবেসে তাদেরকে ধন্যবাদ দেওয়াটা একেবারে অসম্ভব। একদম শুরু থেকে যাদের ভালোবাসায় সিক্ত হচ্ছে হন্টেড, তাদের জন্য হন্টেড এর পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা। পাশাপাশি স্বাধীন মিউজিককে ধন্যবাদ, কারণ স্বাধীন মিউজিক এমন একটি সিদ্ধান্ত না নিলে হয়তো আপনাদের ভালোবাসায় সিক্ত হবার কোনো সুযোগ আমার হতো কিনা আমার জানা নেই। আরও একটা কথা জানাতে খুব ইচ্ছে করছে, সেটা হলো আমাদের নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু প্রায় শেষের দিকে। আর অল্প কিছুদিনের ভেতরই আপনারা শুনতে পারবেন আমাদের নতুন মিউজিক। আর এই নতুন মিউজিক আপনাদের অনেকে ভালো লাগবে আমার এটাই বিশ্বাস। সেই সাথে আমাদের মডারেটররা সব সময় চেষ্টা করছেন আপনাদের জন্য ঘটনা কালেক্ট করার। অনেকে স্পোর্টে গিয়েও কিন্তু ঘটনা কালেক্ট করছেন। আমাদের টিম কিন্তু অনেক পরিশ্রম করছেন শুধু ভয়ের নতুন মাত্রায় নতুনত্ব যোগ করার জন্য। এখন শুধু দরকার আপনাদের পাশে থাকা, আপনাদের ঘটনা। আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিন, আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা সেরা ঘটনাটি ইমেইলের মাধ্যমে। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে hunted.sadhinmusic@gmail.com, whose spelling is SAUNTED.sadhinmusic@gmail.com। আপনি চাইলে লিখে পাঠাতে পারেন, আপনি চাইলে আমাদেরকে ভয়েস ক্লিপের মাধ্যমেও পাঠাতে পারেন, আপনি চাইলে আমাদের ফেসবুকে কমিউনিকেট করে আপনার ঘটনা কিন্তু শেয়ার করতে পারেন। আমাদের ফেসবুক পেজ হল হন্টেড বাই সাকিব, হুইজ স্পেলিং ইজ SAUNTED বাই সাকিব, হন্টেড বাই সাকিব। এটা লিখে সার্চ করলে আপনি আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন এবং সেখানে আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে আপনার ঘটনা শেয়ার করতে পারেন, আপনার মতামত দিতে পারেন, রাখতে পারেন আপনার পরামর্শ। গত পর্বে আমি বলেছিলাম হন্টেড এর এপিসোড আপনি রেকর্ড ফাইল শেয়ার করে স্বাধীন মিউজিক থেকে সরাসরি আপনি জিতে নিতে পারেন পুরো এক বছরের সাবস্ক্রিপশন। ইতিমধ্যে অনেকে শেয়ার করেছেন এবং আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়েছেন। আমরা এই ক্যাম্পেইন শেষ হবার অপেক্ষায় আছি এবং তখনই লটারির মাধ্যমে সিলেক্ট করা হবে বিজয়ীদের। সুতরাং আপনারা শেয়ার করতে থাকুন, মেসেজ করতে থাকুন, ফেসবুকে ঘটনা পাঠাতে থাকুন। আর এই মুহূর্তে যারা টিউন করে আছেন স্বাধীন পডকাস্ট, তারা আমাদের সঙ্গে কমিউনিকেট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কমেন্ট করতে হবে স্বাধীন মিউজিকে। আর কমেন্ট করার জন্য আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মনের কথা লিখে স্বাধীন অ্যাপে আপনি সরাসরি কমেন্ট পোস্ট করতে পারবেন। আমি ঘটনার কোন একটা ফাঁকে আপনাদের মেসেজগুলো পড়ে আসব। পাশাপাশি যদি আপনি চান আমাদের সঙ্গে সরাসরি ফেসবুকে মেসেজ করতে পারেন এই মুহূর্তে কমিউনিকেট করার জন্য, সেখানেও ঠিক একই রকমভাবে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মনের কথা লিখে আমাদেরকে মেসেজ করতে পারেন। আর কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আর এই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন ইমেইলের মাধ্যমে। ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনানোর। ততক্ষণ আপনারা আমাদেরকে কমেন্ট করতে থাকুন, মেসেজ করতে থাকুন ফেসবুকে। আর প্রস্তুতি নিন, আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা ঘটনা লিখে পাঠানো অথবা রেকর্ড করে পাঠানোর। আরও একটা কথা জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের সঙ্গে আজকে একজন গেস্ট আছেন যিনি আজকে তার জীবনে ঘটে যাওয়া ঘটনা সরাসরি আমাদের স্টুডিওতে এসে শেয়ার করছেন। অপেক্ষা করুন এবং শুনতে থাকুন হন্টেডের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় ঘটনাগুলো। স্টে টিউন অ্যাট স্বাধীন পডকাস্ট।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
হন্টেড বাই সাকিব।
কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে। আমি সাকিব আছি আপনার সাথে।
আসসালামু আলাইকুম সাকিব ভাই, আমি সোহানা ইসলাম, আমি বগুড়ার বাসিন্দা। হন্টেড এর সবগুলো পর্ব শুনেছি আর ভালো লেগেছে, তাই সম্প্রতি ঘটে যাওয়া একটা ঘটনা লিখে পাঠালাম, যদি সম্ভব হয় পড়ে শোনাবেন। ঘটনাটি কয়েকদিন আগে ঘটেছে আমার নিজের সঙ্গে। দ্বিতীয় রমজানের দিন সন্ধ্যায় ঘটনাটি ঘটে, যেদিন আমরা পরিবারের সবাই একসঙ্গে মার্কেটে যাই। কোনো বিশেষ কারণ ছিল না, মাঝে মাঝেই আমরা ভাই ভাবি সবাই মিলে কেনাকাটা করতে বের হই। আমাদের বাড়ি এরুলিয়া বিমানবন্দর রোডে। মার্কেটে যাবার সময় চারমাথা পার হয়ে একটা কবরস্থান পড়ে, যেটা বগুড়ার কেন্দ্রীয় কবরস্থান, নাম নামাজগড় আঞ্জুমান কবরস্থান। আমরা অটোতে করে যখন যাচ্ছিলাম কবরস্থানের পাশে দিয়ে, তখন মনে হলো একটা গরম বাতাস এসে আমার গায়ে লাগল। বিষয়টা একেবারে স্বাভাবিক মনে হলেও আমার কাছে কেন যেন মনে হচ্ছিল আমার পাশে কেউ এসে বসেছে, আর তার শরীর অস্বাভাবিক মাত্রায় গরম। যে গরম আমার শরীরে এসে লেগেছে, এমন গরম যে ঘামতে শুরু করি আর অস্বস্তি লাগছিল খুব। আবহাওয়া কিন্তু তেমন গরম ছিল না, বর্তমান সময়ের আবহাওয়া সম্পর্কে বলার কিছুই নেই, এটা সবারই জানা। এই সময়ে এই সন্ধ্যায় অন্তত গরমে ঘেমে যাওয়ার মতো গরম নেই। যা হোক, আমরা পৌঁছে মার্কেটে ঢুকি। আমরা যখন দোকানের ভেতর ঢুকলাম, আমার বাঁ পাশে ভাবি আর ডান পাশে একটা চেয়ার পর আমার ভাই, মাঝখানের চেয়ারটা ফাঁকা রেখেই বসা আমরা। আমরা ড্রেস দেখতে দেখতে হঠাৎ খেয়াল করলাম ডান পাশের চেয়ারে একজন বসে আছে, একটু অস্বাভাবিক ভঙ্গিতে ছিল। আর একটা দোকানে কেনাকাটা করার সময় নতুন কোনো কাস্টমার আসলে সেটা কিন্তু বোঝা যায় অন্তত। অথচ আমার পাশে একজন এসে বসেছে সেটা আমরা কেউ বুঝতে পারিনি। এখন সেটা আমার মাথায় আসছে, কিন্তু সেই সময়ে এতটা গুরুত্ব দেওয়া হয়নি। ড্রেসের দাম দরে না পোষানোই আমরা বের হয়ে আসার সময় লোকটাকে আর দেখিনি। আমরা আরেকটা দোকানে গিয়ে বসি। সেখানে গিয়ে দেখি লোকটা এখানে আগে থেকেই বসে আছে। আমরা লোকটাকে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে বসি। এবার লোকটাকে ভালো মতো দেখলাম। এত কুচ্ছিত মানুষ আমি সত্যি আগে কখনো দেখিনি। বামনের মতো লোকটার গঠন, চেহারায় বয়সের ছাপ ঠিক বোঝা যাচ্ছে। এবার ভালোভাবে দেখতে পারার একটা মাত্র কারণ, সেটা হল লোকটি এবার আমার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। আমি এবারও কোনো গুরুত্ব দিলাম না, কারণ মানুষের চেহারা এমন হতেই পারে, কিন্তু তা নিয়ে খারাপ চিন্তা করার অধিকার আমার নেই, কারণ সবাইকে মহান আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। এসব ভেবে নিজেদের কাজে মন দিলাম। অনেকক্ষণ ঘোরাঘুরির পর দেখলাম লোকটা আমাদেরকে ফলো করছে। আমি বিষয়টা ভাবিকে বলি, কিন্তু ভাবি বলে, কই, এমন কেউ তো আশেপাশে নেই, তুমি কার কথা বলছো? আমি আর এই বিষয় নিয়ে কথা বাড়াইনি। সেদিন চলে আসি বাড়িতে। লোকটা আমাদেরকে ফলো করতে করতে অনেক দূর আসে, তবে বাড়িতে পৌঁছানোর আগে তাকে আর দেখিনি। একটু নিশ্চিন্ত হলাম, কোনো সমস্যা ছাড়াই রাত পার হয়ে যায়। তবে পরদিন দুপুরবেলা আমি যখন গোসল করে ঘরে ঢুকি, তখন খেয়াল করলাম ঘরের দেয়ালে একটা মানুষের ছায়া। ছায়াটি দেখে মনে হলো এটিও সেই বামনাকৃতির। ছায়াটির দিকে তাকাতেই মিলিয়ে গেল আমি কোনো কিছু বোঝার আগে। এই দুপুরবেলা কোনো অন্ধকার নেই, কোনো লাইট জ্বালানো নেই, কিভাবে এই ছায়া দেয়ালে আসবে ঠিক বুঝতে পারছিলাম না। আমি আমার মাকে গতকাল থেকে আজ পর্যন্ত সবকিছু খুলে বলি, কিন্তু আমার মা ভাবে এসব আমার মনের ভুল। অবশেষে আমিও মনের ভুল হিসেবেই মেনে নিই, কিন্তু মনের আসল ভুলটা ভাঙে সেদিন রাতের বেলা। রাতে বৃষ্টি হচ্ছিল, আমি তারাবির নামাজ পড়ে জানালা খুলে বসেছিলাম। বাইরে শীতল বাতাসের সঙ্গে বৃষ্টির ছন্দ মিশে পরিবেশটা অনেক সতেজ বানিয়ে রেখেছিল। পরক্ষণেই আমার ভাই এসে বসে আমার পাশে। বৃষ্টির ভেতর বজ্রপাতের আলোই আমরা দুজনেই দেখলাম মার্কেটে দেখা সেই বামনাকৃতির লোকটা দাঁড়িয়ে আছে আমাদের জানালার পাশে। প্রথমে ভাবলাম আমি একাই দেখছি বিষয়টা। আমার ভাইয়ের দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। বিষয়টা বুঝতে পারলাম ভাইয়াও তাহলে দেখেছে। তাহলে এটা আমার মনের ভুল না, যদি তাই হতো তাহলে দুজনেই একসাথে অন্তত দেখতাম না। সাথে সাথে জানালা বন্ধ করে দিয়ে ভায়াকে গতদিনের কথা বললাম। ভায়া সবকিছু শুনে মায়ের কাছে বলল, কিন্তু মা এই বিষয়ে একদম পাত্তা না দিয়ে বলল, ওসব কিছু না, তোমাদের মনের ভুল। আমরা কথা না বাড়িয়ে নিজেদের মনের ভেতর রাখার চেষ্টা করলাম বিষয়টা। তারপর দুই তিন দিন কেটে গেল, কোনো কিছুই আর ঘটেনি। তবে এর ভেতর একটা কমন ঘটনা আমাদের মধ্যে ঘটতে থাকে, সেটা হলো আমরা যখন নামাজ পড়তাম তখন মনে হতো আমাদের জায়নামাজে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। সেই ঘ্রাণে নামাজের সময়টা মন ভরে যেত। কয়েকদিন পরে আমি আর আমার মা একসঙ্গে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠি। অজু করে জায়নামাজে বসেছিলাম, মা অজু করে আসবে সেই কারণে অপেক্ষা করছিলাম। তখন মনে হলো কেউ যেন এসে পাশে দাঁড়ালো। খেয়াল করলাম জায়নামাজে যে ঘ্রাণটা আমরা পাই সেই ঘ্রাণটা আবার নাকে আসলো, আর এবার আগের থেকে একটু বেশি। মনে হচ্ছিল এই আতর কেউ শরীরে মেখে এখানে আছে। আমি ভয়ে আয়াতুল কুরসি পড়া শুরু করি। তখনই মা চলে আসে। জায়নামাজের উপর যখন সিজদা করি তখন ঘ্রাণটা আবার পাই, স্বাভাবিকভাবে প্রতিদিন যেভাবে পাই ঠিক সেরকমই। দুই রাকাত নামাজ শেষ করে মা আমাকে জিজ্ঞেস করল, জায়নামাজে এত সুন্দর আতর কে দিয়েছে? আমি তখন ঠাট্টা করে বলেছিলাম, ভূতে দিয়েছে। যদিও এই বিষয় নিয়ে তখন আমি পুরোপুরি আতঙ্কের মধ্যে ছিলাম, কারণ এটা তো কোনোভাবে স্বাভাবিক কোনো কিছু না। নামাজ শেষ করে মাকে আবার এই আতরের ব্যাপারটাও বললাম। মা তখন বিষয়টা বলল, ঠিক আছে, এগুলো নিয়ে পরে চিন্তা করা যাবে। আমরা জায়নামাজে বসে তখন গল্প করছিলাম আর আলোচনা করছিলাম সাংসারিক বিষয় নিয়ে। তখন একটা গায়েবী আওয়াজ আমরা শুনতে পেলাম। আমি একা নই, আমার মা এবং আমি দুজনেই শুনতে পেলাম। একটা বয়স্ক পুরুষের কণ্ঠ আমাদেরকে বলছে, তোর উপরে শয়তানের নজর পড়েছে, খুব সাবধান। আর তোর ঘরের দেয়ালের রঙের নিচে একটা কালো মূর্তির ছবি আছে, সেটা মুছে ফেলতে দেরি করিস না, বিপদ হবে। এই কথা বলার পর আর কোনো শব্দ আমরা পাইনি। মা এ কথা শুনে অস্থির হয়ে যায়, আতরের ঘ্রাণটাও মিলিয়ে যায়। বাবাকে ডেকে তোলা হয়, সাথে ভায়াকেও। সবকিছু খুলে বলা হয় বাবাকে। বাড়ির সবাই মিলে চিন্তা করতে থাকি কি হচ্ছে বিষয়টা। অবশেষে সিদ্ধান্ত নেই। ফজর নামাজ শেষে মসজিদের ইমাম সাহেবকে পুরো ঘটনা বলবে আমার বাবা। সকালবেলা বাবা ইমাম সাহেবকে নিয়ে বাড়িতে চলে আসেন। উনি আমাদের পরিচিত, আমাদের এলাকাতেই বাড়ি। সব কিছু শুনে উনি আমাদেরকে বলে, আমার উপরে একটা বদ জিনের নজর পড়েছে, আর আমাদেরকে যে গায়েবী কণ্ঠ সতর্ক করেছে সেটা হয়তো কোনো ভালো জিন, এ কারণে এমন করে আমাদেরকে বলে গিয়েছে। তবে ইমাম সাহেব কিছু করতে পারবে না, ওনার পরিচিত একজন আলেম আছেন, ওনার কাছে আমাদেরকে যেতে বলেন। আমরা দশটার দিকে বের হই। ইমাম সাহেব যে ঠিকানা দিয়েছিল সেখানে যেতে আমাদের প্রায় দুই ঘন্টার বেশি সময় লাগবে। আমরা একটা অটো রিজার্ভ করে রওনা দিই। আমরা যাবার পথে কয়েকবার বিপদের মুখে পড়লেও আল্লাহর রহমতে বেঁচে যাই। ড্রাইভার ঠিকঠাক ভাবে চালালেও বারবার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। আমরা দুপচাচিয়া থেকে যখন উত্তর দিকে একটা মাঠের ভেতর দিয়ে যাত্রা শুরু করি তখন বেলা ১১টা। মাঠের ভেতরে রাস্তায় কয়েকবার অটোর চার্জ শেষ হয়ে যায়, কিন্তু ড্রাইভার রাতে ভালোভাবেই চার্জ দিয়ে এনেছিল। চার্জ শেষ হবার কথা না, মাঝে মাঝে কয়েকবার এমন বিরতি দিয়ে চলতে হয়। ঠিক বলতে পারি না আমরা কোন এলাকার মধ্যে, তবে মাঠ পেরোলেই আফতাবনগরের মোড়, এটা শুনেছিলাম ড্রাইভারের কাছ থেকে। রাস্তার এক পাশে মাঠ, আর এক পাশে বয়ে গিয়েছে খাল, দুই পাশে বিভিন্ন গাছের সারি। পরিবেশ যতটা মনোরম মনে হচ্ছে তার থেকে দ্বিগুণ আতঙ্কের হয়ে উঠল মুহূর্তেই। এই রৌদ্রোজ্জ্বল দিনের আলোয় ফাঁকা মাঠের ভেতর আর একটা গাড়িও নেই, একটা মানুষও নেই। একটা গরম বাতাসের সঙ্গে ভেসে এলো আগুনে চুল পোড়ানোর গন্ধ। এতটা গন্ধ আমরা কেউই সহ্য করতে পারছিলাম না। তখনই চোখের সামনে ভেসে উঠল অটোর সামনে সেই বামনাকৃতির অবয়ব। ড্রাইভার আচমকা ব্রেক করে দাঁড়িয়ে গেল। সবাই তখন নিরুপায়। বাবা ড্রাইভারকে বলল, যা কিছুই হোক তুমি গাড়ি থামাবে না। ড্রাইভার এবার যতটা সম্ভব গাড়ির গতি বাড়িয়ে দিল, কিন্তু বামনাকৃতির অবয়বটা মনে হচ্ছে গাড়ির সামনে বাতাসে ভেসে আমাদের দিকে তাকিয়ে আছে। কোনোভাবে তাকে সরানো যাচ্ছে না বা পাশ কাটিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। চোখ দিয়ে রক্ত পড়ছে আর মুখে শয়তানি হাসি। ড্রাইভার গাড়ি থামাতে বাধ্য হল, কারণ সে সামনের কোনো কিছুই আর দেখতে পারছে না। এভাবে গাড়ি চালানো সম্ভব না। হঠাৎ কোথা থেকে যেন সেই আতরের ঘ্রাণটা আবার আমাদের নাকে আসে। আর এই ঘ্রাণটা নাকে আসতেই বামনাকৃতির অবয়বটা মিলিয়ে গেল শূন্যে। ড্রাইভার এবার দ্রুত গাড়ি চালিয়ে আমাদের গন্তব্যে পৌঁছে দিল। গাড়ির চার্জ শেষ হওয়া বা এমন কিছু আর হয়নি। আমরা হুজুরের বাড়িতে গিয়ে দেখলাম অনেক মানুষ সেখানে বসে আছে। অতিথিদের বসার জন্য সুব্যবস্থা করা আছে, আমরাও সেখানে বসলাম। কিছুক্ষণ পর আমরা সাক্ষাতের সুযোগ পাই। হুজুরকে কিছু বলার আগেই উনি নিজেই আমাদেরকে বলল, আপনারা আসার সময় যে ঘটনা ঘটেছে তার সবকিছুই হুজুর জানে। মূলত আমাদের বাড়ির পাশে একটা তেঁতুল গাছ আছে যেটা অনেক পুরাতন। একটা পরহেজগার জিন অনেক বছর ধরে এই গাছে বসবাস করে। আমরা যে আতরের ঘ্রাণ পাই আর সেদিন যে গায়েবি কথা শুনেছি সেটা ওনারই কণ্ঠ। আমাদের উপকার করার জন্যই এমনটা করেছে। আর আমরা হুজুরের কাছে আসছি, এটা সেই জিনই নাকি হুজুরকে বলে গিয়েছে। আমি সবকিছু গুছিয়ে লিখতে পারি না, তার জন্য ক্ষমা করবেন। হুজুরের কথায় যা বুঝতে পারলাম সেটা লিসেনার্সদের বোঝানোর চেষ্টা করছি। আর বামনাকৃতির যে অবয়বটা আমাদেরকে এভাবে বিরক্ত করছে সেটা একটা খারাপ জিন। এই জিন সেই কবরস্থান থেকে আমার পিছু নিয়েছিল। হুজুর আরো বলে, এই বদ জিন আমার সঙ্গে থাকার জন্য ঘরে একটা ছবি এঁকে রেখেছে, সেটা না ওঠানো পর্যন্ত কোনো সমাধান নেই। হুজুর আমাদেরকে এক বোতল পানি দেয় আর বলে, এই বোতলের পানি একটা বালতিতে কিছু অংশ মেশাতে আর সেই পানি দিয়ে আমার ঘরের চার দেয়ালে ধুয়ে দিতে। যে দেয়ালে পানি দেবার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে সেই দেয়ালেই ছবিটা আঁকা আছে। ভালো করে দেয়ালের রং উঠালে ছবিটা পাওয়া যাবে। আর আমাদের হাতে একটা কাগজ লিখে দেয়, বলে যাবার সময় গাড়ির সামনের গ্লাসে এটা আঠা দিয়ে লাগাতে। দেয়ালের ছবি ওঠানোর পর আর কিছুই করতে হবে না, শুধু এই বোতলের পানি সারা বাড়ি ছিটিয়ে দিতে হবে সকাল আর সন্ধ্যা, এভাবে এক সপ্তাহ। আর এই এক সপ্তাহ আমি কোনোভাবে যেন বাড়ি থেকে বের না হই। বাড়িতে আসার পর হুজুরের কথা মতো চার দেয়ালে পানি দেয়া হলো। আশ্চর্যের বিষয় সাকিব ভাই, আমি সেদিন যে ছায়া দেখেছিলাম সেই দেয়ালে পানি দেয়া মাত্রই সেই পানি শুকিয়ে যায়। এবার আমি বুদ্ধি খাটিয়ে মাকে বলি, যেখানে আমি ছায়াটা দেখেছিলাম সেটা কোন জায়গা। সেখানে ঘষাঘষি করতেই বের হলো লাল রং। দেয়ালের খানিকটা রং তোলার পর বের হয়ে আসলো পুরো ছবিটি। স্পষ্ট বুঝতে পারলাম এটা সেই বামনের ছবি। লাল কোন একটা রং দিয়ে এখানে আঁকা, কিন্তু দেয়ালে রং করা হয়েছে বহু বছর আগে। এখানে কিভাবে ছবি আঁকা সম্ভব সে সকল প্রশ্ন পরে হবে। আমাদের আতঙ্ক ছড়িয়ে পড়ল এই ছবিটা ঘিরে, কারণ ছবিটা এত জীবন্ত লাগছিল আমরা কেউই সেই ছবিটার দিকে তাকাতে পারছিলাম না। এক পর্যায়ে আমার ভাই ইমাম সাহেবকে ডেকে আনে। ইমাম সাহেব এসে সবকিছু দেখে চমকে যাই। তখন সেই আলেম হুজুরকে কল করা হয় এবং আলেম হুজুর যেভাবে যেভাবে বলেছিল ঠিক সেভাবে ইমাম সাহেব দেয়ালে পানি ছিটিয়ে দেয়। পানি ছিটানোর সঙ্গে সঙ্গে পাউডারের মতো ধুয়ে পরিষ্কার হয়ে যায় ছবিটা। তারপর থেকে হুজুরের কথা মতো এক সপ্তাহ নিয়ম মেনে চলার পর মোটামুটি সবকিছুই ঠিক আছে আজ কয়েকদিন। সাকিব ভাই, আমি ঠিক মতো লিখতে পারি না বাংলা, যদি বানান ভুল হয় ক্ষমা করবেন, আর গুছিয়ে না লিখতে পারার জন্য আবারও ক্ষমা প্রার্থী। আমার জন্য দোয়া করবেন যেন আর কোনো বিপদ আমার পরিবারের সামনে অন্তত না আসে। ভালো থাকবেন, হন্টেডের জন্য শুভকামনা।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট, পডকাস্ট
হন্টেড বাই সাকিব।
কে কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
অনেক 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 ধন্যবাদ আপনাকে, আপনার ঘটনাটি আমি পড়ে শোনালাম। আপনার জন্য অবশ্যই দোয়া করি সবসময় সঙ্গে থাকবেন আর হন্টেডের নিয়মিত ঘটনা পাঠাবেন। হন্টেডের শো শেয়ার করে যে কেউ জিতে নিতে পারবেন 1 বছরের সাবস্ক্রিপশন। আর এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেকর্ডের ফাইলের ডান দিকে একটা 3-ডট অপশন পাবেন এবং সেখানে শেয়ার অপশন পাবেন। শেয়ার করে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে স্ক্রিনশট পাঠিয়ে দিন, আমরা লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করব। আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে থাকুন, আপনারা যত বেশি ভয়ঙ্কর ঘটনা পাঠাবেন তত বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে হন্টেড। ভয়ের নতুন মাত্রায় নতুন করে ভয় পাওয়া সম্ভব। আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য আপনাকে মেইল করতে হবে, আমাদের মেইল অ্যাড্রেসটি হল haunted.sadhinmusic@gmail.com। আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে রহস্যময় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা পাঠিয়ে দিন, অথবা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে। আপনি চাইলে আমাদেরকে লিখে পাঠাতে পারেন, অথবা চাইলে আপনি আপনার ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন। সুতরাং আপনারা ঘটনা যেভাবে আপনার সুবিধা সেভাবে পাঠিয়ে দিতে পারবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে। আর আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবার জন্য আপনাকে সরাসরি ফেসবুকে অথবা সরাসরি গুগলে সার্চ করতে পারেন হন্টেড বাই সাকিব লিখে। স্পেলিংটা হল HAUNTED বাই সাকিব। হন্টেড বাই সাকিব লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজ আপনি পেয়ে যাবেন এবং সেখানে সরাসরি যোগাযোগ করে আপনি যে কোনো মতামত, আপনার পরামর্শ, আপনার অভিযোগ জানাতে পারেন। আপনি চাইলে আপনার ঘটনা সরাসরি এই পেজের মাধ্যমেও শেয়ার করতে পারেন। পেজে মেসেজ করলে আমাদের মডারেটর আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করবে এবং আপনার ঘটনা শুনবে। এছাড়াও হন্টেডের যে কোনো আপডেট যে কোনো সময় পেতে পারেন। আর এই মুহূর্তে স্বাধীন নিজেকে কমেন্ট করে কমিউনিকেটের পাশাপাশি আমাদের পেজে সরাসরি মেসেজ করেও কমিউনিকেট করতে পারেন। আর তার জন্য ঠিক একই নিয়মে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মনের কথা লিখে কমেন্ট করুন স্বাধীন মিউজিকে অথবা মেসেজ করুন আমাদের পেজে। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় এবং এই ঘটনাটি আমাদেরকে কেউ ইমেল করে পাঠায়নি, কেউ ভয়েস ক্লিপ পাঠায়নি, আমাদের সঙ্গে সরাসরি তার জীবনে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করার জন্য স্টুডিওতে চলে এসেছেন একজন শ্রোতা। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি, ততক্ষণ কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন স্টে টিউন এট স্বাধীন মিউজিক। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন গেস্ট এবং যিনি তার নিজের জীবনের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবেন। ভাই, আপনার নাম পরিচয় দিয়ে আপনার জীবনে ঘটে যাওয়া যেটা আমার সঙ্গে শেয়ার করেছিলেন, আমাদেরকে মেইল করেছিলেন, কাইন্ডলি আমাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করবেন, ঠিক যেভাবে আপনি লিখে পাঠিয়েছিলেন, যেভাবে আপনি শুনিয়েছিলেন স্টুডিওতে আসার পর, ঠিক একই রকম ভাবে আপনি আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা এখানে উপস্থাপন করবেন। জি, আপনার নাম এবং আপনার ঠিকানা দিয়ে শুরু করুন।
আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বাঁধন, বাসা বগুড়া রেল স্টেশনের উত্তর সাইডে। আমি যে কাহিনীটা বলবো সেটা আমার লাইফের একটা দুর্ঘটনা বিষয় বলা যায়। যেমন মানুষ অনেকটা আতঙ্কের মধ্যে থাকে যখন এই বিষয়টা থাকে। প্রায় এটা ঘটনা হবে 8-10 বছর আগেকার। তখন আমি কাজ করতাম একটা মোটর গ্যারেজে, চার মাথা এইদিকে। প্রায় রাতে 1:30 কিংবা 2 বাজবে, অনেক রাত, বাসার দিকে যাচ্ছি। যাওয়ার পূর্বে আমার বাসার অবধি 3-4 বিল্ডিং পড়ে। তার মধ্যে কেসি গেট আছে একটা, যে আমি যাওয়ার পর্বে একটা দোকানে দাঁড়াই, সেই দোকানটা ওই দিন বন্ধ ছিল, ওই দোকানটা একটা পর্যন্ত খোলা থাকত। তো ওই দিন আমার টাইমটা একটু বেশি হয়ে গেছে, কাজ ছিল গ্যারেজে অনেক। ঠিক যাওয়ার পূর্বে এখন বাসার দিকে যাচ্ছি, ফার্স্টেই ওই বিল্ডিংটা পড়ে একটা অদ্ভুত একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যে গেটের ওপাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে বোঝা যাচ্ছে না যে কে ওটা। আমি সালাম দেওয়ার পূর্বে দু তিনবার ডাক দিলাম, উত্তর না দেওয়াতে তৃতীয়বারের মতো সালাম দিয়ে ডান পা আগে নিয়ে আমি বাসার দিকে চলতে দিলাম। ধরার পূর্বে পিছন থেকে মনে হয় যে কে যেন ডাকতেছে, যে তোর সমস্যা হবে, তোর বিপদ আছে, এইরকম আর কি। তো বাসার ঢুকতে আমার একটা গলি দিয়ে যাইতে হয়, গলিটা ওই দিন রোড লাইনটা ছিল না, রোড লাইনটা অফ হয়ে গিয়েছিল। এই পূর্বে আমি দেখি যে ওইখানে ওই অবস্থায় ল্যাম্পপোস্টের সামনে একজন দাঁড়িয়ে আছে। আমি তো খুব ভয় খেয়ে গেছি, ভয় খাওয়ার পূর্বে কি করব কিছু বুঝে না উঠে ফোন বের করে আম্মুকে ফোন দিই। দু থেকে তিনবার ফোন দেওয়ার পূর্বে ধরেনি, না ধরার পূর্বে চতুর্থবার ফোন দিছি, তখন রিসিভ করছে, আর ওই দিকে চোখ গেছে দেখি ওই জায়গায় আর নাই। আম্মুক আর বাইরে আসতে না বলে আমি আবার ফোন কেটে দিয়ে আল্লাহ রসুলের নাম নিয়ে চলতে শুরু করলাম। যাইতে পিছন থেকে ডাক দেয়, আবার মনে হয় দৌড়ে কি জানে আসতেছে, আমি ঘুরে দেখি কেউ নাই। এরকম দু তিনবার হওয়ার পরে আমি দৌড় দিই বাসার ভিতরে, দেওয়ার পরে আমার আম্মু বলতেছে কি হয়েছে। আমি ওটা তেমন একটা ইয়ে করিনি, মানে গুরুত্ব দিইনি, যে এটা হয়তো মনের ভুলও হতে পারে, এভাবে এটা ছাড়ে দিছে। দেওয়ার পূর্বে আমি পরের দিন কাজে গেছি, কাজ থেকে ফিরছি, ফিরে শুক্রবারের দিন আমার রেল স্টেশনের উত্তর সাইডে একটা পরিত্যক্ত বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ের ওই জায়গায় আমরা ফ্রেন্ড সার্কেলেরা বন্ধুবান্ধবেরা আড্ডা দিতাম। তে অদ্ভুত কিছু সাউন্ড, মানে কেউ যেন নাচতেছে, নুপুরের আওয়াজ, ডাক দিতেছে, আবার কেউ চিল্লাচাল্লি করতেছে, কান্না করতেছে। তে আমার বন্ধুবান্ধব কেউ শুনে না, শুধু এটা আমার কানে পড়ে, আর আমি বুঝতে পারি যে কেউ একজন কিছু বোঝাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারিনি। এরকম করে চললো প্রায় মাস দুই তিনেক গেল। যাওয়ার পরে শীতের মধ্যে ওই পরিত্যক্ত বিল্ডিংয়ের পিছনে একটা গ্রাউন্ড আছে, মাঠ, ওখানে র্যাকেট খেলতেছি। খেলতে খেলতে আমার ম্যাচ শেষ, আমি বসলাম যে আমার বন্ধুরা খেলতেছে, ওই সেম কাহিনী, নুপুরের আওয়াজ আসে, তারপরে কান্না করতেছে, একজন ডাকতেছে। এরকম করতে করতে ফোন ঘাটতে ঘাটতে ওই বিল্ডিংয়ের ছাদের দিকে চোখ গেল, তো দেখি ওখানে একটা লাল শাড়ি পিনতে একটা মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু চেহারা দেখা যাচ্ছে না। ওইটা দেখে আমি নিচের দিকে মাটির দিকে তাকাইয়া উপরে তাকাইছি, দেখি নাই, তো ওইটাও আর গুরুত্ব দিইনি, ওটাও ছেড়ে দিলাম। দেওয়ার পড়বে না, এরকম হয়, অশান্তি করে, বাসার উপরে আসে মনে হয় কি যেন একটা বাইরে দাঁড়িয়ে আছে, রাতে বাথরুমে গেলে মনে হয় কেউ যেন পিছে আসে দাঁড়িয়ে থাকে। এরকম হতে 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 বেশ কিছুদিন কেটে গেল। যাওয়ার পরে একদিন আমার বন্ধু বলল যে চলো একটু ঘুরে আসি। ঘুরে আসার কথা শুনে আমি বললাম যে আমি যাব না, কারণ আমার মনের মধ্যে একটু ভয় ঢুকে গেছে। তারপরে আমার একটা সতর্কবোধ একটা জিনিস আমি শুনতে পাইছি, প্রায় বেশ কিছুদিন আমি সতর্কভাবে চলাফেরা করছি, যেমন সতর্ক করে দিছে এভাবে যে মানুষ চলাচল করলে রোড ঘাটে মনে হয় যে পিছ থেকে কে যেন ডাক দিল, কেউ যেন নাম ধরে ডাকলো, এরকম মনে হয় যে কে যেন এসে বলতিছে যে তোর বিপদ আছে, তোর সমস্যা হবে, রাত্রে যদি মনে করেন এই একা চলতেছি, একা একা হাঁটতেছি, কিংবা কোনো জায়গায় একা বসে আছি, কিংবা কারোর সঙ্গে ফোনে কথা বলতেছি, এরকম সময় এটা একাত সময় একাত কণ্ঠ হয়, কোনোদিন মেয়ের কোনোদিন ছেলে এরকম। তা আমি অতটা গুরুত্ব না দিয়ে আমি চলাফেরা করতেছি, করতে করতে আমার যেহেতু আমি মোটর লাইনে কাজ করি, আমি ট্রাকের বডি বানাই, এরকম সময় গাড়ির কাজ করতে করতে আমার অনেক দিন একটু বড় বড় বিপদ গেছে। বিপদ যাওয়ার পরে আমার মহাজন একদিন বলতিছে, মানে আমার মালিক বলতিছে যে তোমাকে বাইরে যেতে হবে। আমি বললাম কই, আমি তো বাইরে কাজে যাব না, আমার এমনি ভয় করতেছে। আমি এটা মহাজনকে বলিনি, আমি মনে মনে বলতেছি যে আমি বাইরে যাব না। এগুলো তো আমি যেগুলো সাউন্ড শুনতেছি এগুলো একটা ভয় পাওয়ার কথা। ওই দিন প্রায় রাত বাজে 8:30 নাগাদ আমাকে বলতেছে যে তোমাকে রংপুর যাইতে হবে। আমি বললাম, আমি বলতে চাইলাম যে যাব না, তারপরেও কি জানি হলো যে যাব। কাজে যাওয়ার পূর্বে আমি গাড়িতে যখন যাচ্ছি তখন ট্রাকে করে যাচ্ছি, ট্রাকে মালবাহী ট্রাকে বডির ভিতরে ডালার ভিতরে যাচ্ছি। রোডে এমন পর্যায়ে এক রাস্তায় গেল, সেখানে যেয়ে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই, থাকে থাকে দেখি যে কিছু কিছু গাছ পড়ে রোডে। খেয়াল করবেন অনেকে যে এমন একটা পরিত্যক্ত জায়গায় একটা গাছ পড়ে, সেটা গাছ দেখলেই একটু মনের মধ্যে একটু আতঙ্ক থাকে যে এটা এমন গাছ, এটা তো কিছু একটা হবে, আছে হয়তো কিছু, এরকম সবারই মনে হয়। আমার হয়েছে আমি 2-3 জায়গায় এরকম দেখছি। মানে আমার ফার্স্টতে যেরকম আমি দেখছি ওই বিল্ডিংয়ে, ওই রকম যে কেউ দাঁড়িয়ে আছে, হাত দিয়ে ইশারা করতেছে, আবার কেউ ছুটে আসতেছে আমার দিকে, আমাকে ধরবে। তা আমি ভয়ে ভয়ে জায়গা মতো গম্ভস্থলে পৌঁছানোর পর্বে তে রাতে আর কাজ করতে পারলাম না, প্রায় 3:30 নাগাদ বেজে গেছে। আমি ওই গাড়ির মধ্যে ঘুমানোর চেষ্টা করতেছি, কিন্তু আমাকে ভয় লাগতেছে খুব, যে একটা মানুষের সাথে যদি এরকম হয় সে অবশ্যই আতঙ্কের ভিতরে থাকবে। ভয় লাগতেছে, আশেপাশে কেউ নাই, একাই গাড়ির মধ্যে শুয়ে আছি। থাকার পূর্বে আমি পরের দিন সকালে তাও এভাবে কোনো মতো গেল। এর মধ্যে একটা কাহিনী হয়েছে যে থাকে থাকে মনে হয় যে কে জানে একটা সামনে আসে, গাড়িতে থাবা মারতেছে, নক করতেছে, ওঠানোর জন্য চেষ্টা করতেছে, এরকম একটা। তাই আমি আর ওই রকম ইয়ে করতে করতে ভয়ের আতঙ্কের মধ্যে থাকতে থাকতে ঘুমাই গেলাম। ঘুম ভেঙে গেছে অনেক সকালে, ফজরের আগে। আমি আর গাড়ির থেকে নামতেছি না, আমার ভয় লাগতেছে খুব। আমি ঘুমানোর পরে যে আমার সঙ্গে যারা গিয়েছিল ওর মধ্যে একজন আসে আমার পাশে শুয়ে পড়ে। গাড়িটা বড় ছিল যে দুইজন শোয়া যাবে আরামে। এটার পরে শোয়ার পরে তো আমার ঘুম ভেঙে গেছে ফজরের 5-10 মিনিট আগে। তা আমি গাড়ির সামনে ওই স্টার্টিংয়ের ওই সিটে যা বসলাম, বসে আছি ওই সেম বিল্ডিংয়ে যেরকম লাল শাড়ি পরা একটা মেয়ে দেখছি, ওই রকম গাড়ির সামনে দাঁড়ায় আছে উল্টো দিক হয়ে, আর মাথার চুল এত বড় যে আমি বুঝতে পারতেছি না যে এটা শেষ কোন জায়গায়, ওনার মাথার থেকে কত দূর অব্দি ওই চুলটা নেমে গেছে। আমি দেখে তো আমার খুবই ভয় লাগছে যে আমি কি করব, এই অবস্থায় কি করতে পারি আমি। পরে নিজের যেটুকু মানে দোয়াদুরুজ শেখা আছে ওগুলো একটু মনে মনে পড়তে ধরলাম। পড়তে পড়তে নিঃশদিক হয়ে গেছি। আমি মনে করছি যাতে আমাকে যদি না দেখে হয়তো আমার কাছে আসবে না, আল্লাহর হয়তো আমার দিকে মুখ তুলে তাকাইছিল। সে হাত উপর দিক করে, মাথা মানে যেরকম আমরা মাথা ঝুঁকে নানা ইশারা দিই, এরকম হয়। আমাকে যেন কি যেন একটা মানা করতেছে, কি যেন একটা মানা করতেছে, মানা করার পূর্বে হাত দিয়ে ইশারা করতেছে যে এখান থেকে চলে যা, এখানে কাজ করিস না। আমি না বুঝে আমি পরে তার ওই রকম করতে করতে এর মধ্যে আজান দিছে। আজান দেওয়ার পূর্বে জিনিসটা অসজ্ঞাত উধাও হয়ে গেল। আমার তো তখন আরও ভয় লাগে গেল যে কি হলো এটা, আমি কি দেখলাম চোখের সামনে। আমি আজও ভুলতে পারিনি যে ওই ওনার রাস্তাটা ফাঁকা, অনেক গাড়ির লাইট পড়তিছে, প্রায় 50 গজের মতো হবে, এত দূর অব্দি দেখা যাচ্ছে। তো আমি ওখানে দাঁড়া থাকতে থাকতে আমি খালি মানে একটা আতঙ্কের মধ্যে ডান বামে তাকাতাকি করতেছি, মানে মাথা ঘুরে ঘুরে দেখতেছি আশেপাশে, আর মনে হচ্ছে যে কি জানে কখন কি জানি কোন দিক থেকে কি জানে আসে, কিছু একটা হয় আমার। আমি দাঁড়ায় থাকতে থাকতে আমার হাতের বাম দিকে প্রায় 30 গজ দূরে হবে এরকম দূরে একটা গাছ দেখলাম, ইউক্যালিপ্টাসের গাছ। এটা গাছটা অনেক বয়সী হবে, প্রায় 20-30 বছর আগেকার গাছ হবে এরকম একটা মনে হলো আমার অনুমানিক। তা আমি গাছটা ফলো করলাম, 2-3 বার ওই গাছের দিকে আমার চোখ যাচ্ছে, মানে আমি বাম দিকে তাকালে আমার ওই অন্যদিকে চোখ যাচ্ছে না, শুধু ওই গাছে। এইখানে এরকম 2-3 বার হওয়ার পরে 4th বার যখন আমার বাম দিকে তাকাই, তখন ওই গাছে দেখি যে ডালে ওই সেম ওই লাল শাড়ি পরা ওই মহিলাটা বসে আছে। তখনও ওই একই অবস্থা, যে চুলটা চলে গেছে একদম উত্তর দিকে, মানে ফাঁকা একটা গ্রাউন্ড আছে, গ্রাউন্ডের ভিতরে একদম চেহারা দেখতে পারিনি। আমার এটা দেখার শুরু থেকে শেষ অবধি আমি চেহারা দেখতে পারিনি। আবার ওই রকম আগে যেরকম ফজরের আগে যে কাহিনীর ঘটনা ঘটছে, হাত নাড়াচ্ছে, মাথা নাড়াচ্ছে, হাত দিয়ে কিছু একটা ইশারা করে বোঝাচ্ছে, আমি ওই পাইপের লোয়ার পাইপের ওই জায়গায় দাঁড়িয়ে আছি। ওই গাড়ির থেকে নামার আগে আমাকে একজন বলতেছে যে এত যাই হোক ভয় করিস, ভয় লাগতেছে, লোয়ারখানে লোয়ার সঙ্গে দাঁড়ায় থাকলে কিছু একটা হবে না। তা আমি ওটা আশা করে আমি ওই জায়গায় দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ যাওয়ার পরে গাড়ির ডান পাশে থেকে ওই গোটাল ইটের অর্ধেক টুকরা, মানে আদলা যাকে বলি আমরা, মনে হলো ওই রকম কি জানি একটা মারলো এসে আমার, আর ধরতে গেলে 4 আঙ্গুলের মতো হবে, এরকম ফাঁক দিয়ে কাঁধের ওই সাইড দিয়ে পড়ে গেল। আমি সরাসরি ওখান থেকে দৌড়ে একটা ল্যাম্পপোস্টের নিচে যে দাঁড়ায়, ল্যাম্পপোস্টের নিচে যে দাঁড়ায় দেখি যে কাঁধে একটু ধুলা ভরছে। আমি ওই পাশে আসি, দেখি কেউ নাই, গাড়ি ঘুরে কম চলতেছে। ওখান থেকে ওগুলো উঠানো হলো, হওয়ার পরে ওই র্যাকারের 2 মানুষ আর আমি ওই এক্সচেঞ্জ করে গাড়িতে গেলাম। তখন একটু মনের মধ্যে সাহস আলো, যাক এবার অন্তত কেউ আসে আমার সঙ্গে, আল্লাহর রহমতে কিছু হবে না আমার। আসলাম, আস্তে আস্তে 3টা বাজলো গ্যারেজে। এর মধ্যে আমার মামাতো ভাই ফোন দিয়ে বললো যে কালকে শুক্রবার আমার ওয়ার্কশপে একটা কাজ আছে, যদি মহাজন করতে দেয় আসে করিস। আমি বললাম ঠিক আছে, আমি সকালে জানাব। আসে এখন তো আমি তো রাতের 3টার দিকে, আমাকে তো খুব ভয় করতেছে, আমি তো বাসায় যাব না। তা আমাকে ওই রেকারের লোক বলতেছে যে যদি বাসায় না যাও, ওয়ার্কশপের চাবি আছে তোমার কাছে, তুমি যে ওয়ার্কশপে শুয়ে বসো, শুয়ে পড়ো। এই গাড়ির মহাজন বলতেছে চলো খাওয়া দাওয়া করে আসি, আসে দুইজনেই থাকে। তা আমি বললাম চলে খাওয়া দাওয়া করি। 4 মাথায় আসলাম বাবলু মামা হোটেলে, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে গ্যারেজ দিকে যাইতে, তখন তো রাস্তার 2ধারে গাছ ছিল, আমাদের গ্যারেজের সামনে ঠিক ওখানে একটা ইউক্যালিপ্টাসের গাছ ছিল। ওই গাছের বয়স হবে ওই 4-5 বছরের মতো, গাছটা ভালোই মোটা সোটা, কিন্তু গাছটা বেশি হাইট না। তা আমি ওখানে দাঁড়ায় থেকে স্মোকিং করতেছি। মাওজন ভিতরে গেছে, দোকানে বসলো। আমি মনে করছি যে সাইডে পাম্প আছে, লোকজন আছে, কোনো সমস্যা হবে না, তখন আমি দেখলাম যে ওখানেও ওই দুইজন ছিল এবার, কিন্তু অন্ধকারে যাক দেখে গেছে ওইটা বুঝতে পারিনি, কারণ অন্ধকারের মধ্যে ছিল এই কারণে বোঝা যায়নি। আর এখানে সরাসরি গাড়ির লাইটের আলো পড়তেছে, প্রায় প্লাস ওখানে আপনার একটা গ্যাস কোম্পানি ছিল, ওইটার বাইরে ল্যাম্পোস্ট দেওয়া আছে। ওইটা সম্ভবত একটা পুরুষ মানুষ ছিল, সাদা কাপড় পিন্দে, মানে অর্থাৎ যাকে মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পিন্দে দিলে যেভাবে মুড়ে থোয়া হয় ওই রকমভাবে, উনিও উল্টা দিক হয়ে দাঁড়িয়ে আছে। ওইখানে ওই গাছের দুইটা ডাল দুই দিকে বাড়িয়ে গেছে, দুই ডালে দুইজন বসে আছে, আর এই চুলটা চলে গেছে একদম পূর্ব দিকে। আমার সাথে পরে ওই ওয়ার্কশপে পাম্পের একজন আসলো, উনিও স্মোকিং করবে, তো ওনার কাছে লাইটার নাই। আমার চাষে বললো লাইটার চালো, লাইটার দিলাম। আমি ওনাকে বলতে চাইলাম যে ভাই ওই গাছে কি কিছু দেখছেন নাকি, দেখতে পারেন নাকি, দেখেন তো। তো আমি আর ভয়েতে বললাম না যে মানুষ কি বলবে না বলবে, যদি মানুষের মুখ তো ধরে রাখা যায় না, হঠাৎ করে যদি কোনো গালাগালি দেয় যে ইয়ার কি করতেছ নাকি, এরকম যদি কিছু বলে। উনি চলে যাওয়ার পরে আমি ওয়ার্কশপের ভিতরে আসি, এসে শুয়ে পড়ি। 8:30 নাগাদ উঠে আমার মামাতো ভাইয়ের ওই জায়গায় যাই, ওখানে কাজ করি, করে ওখান থেকে বাসায় যাই। যাওয়ার ঠিক 1 সপ্তাহ পরে আমি আমার বন্ধুদের সঙ্গে ঠিক ওই জায়গায় ওই পরিত্যক্ত বিল্ডিংয়ের নিচে ট্রেনের উপরে প্ল্যাট টাইপের কিছু করা আছে ওইখানে আমরা বসে থেকে আড্ডা দিই। তো আমার এক বন্ধু বলতেছে যে পরে শুক্রবারে আমরা একটু ঘুরতে যাব ট্রেন সফরে। তা আমি অতটা খেয়াল, মানে ওর কথার প্রতি অতটা মনোযোগ দিইনি। আমি এই এইটুকু এগুলো বিষয়ে আমি একটু চিন্তার মধ্যে পড়ে গেছি যে উনি আমার কী সংকেত দিচ্ছে, আমার কি কোনো বিপদ আছে না, আমার কোনো ফ্যামিলি মেম্বারের কোনো বিপদ আছে, কিংবা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কারো বিপদ আছে। হতে হতে ঠিক 2-2.5 ঘন্টা পরে আমি খোঁজ পাই যে আমার এক বন্ধু বাইকে অ্যাক্সিডেন্ট করছে। তখন আমি একটু অনুমানিক করলাম যে এটা কি আমার এই বন্ধুর জন্য কোনো সংকেত ছিল, না আদৌ আগে কোনো বিপদ আছে। আমি শুরুর থেকে আমার আগে ওইরকম ব্লাড ক্লট দেখলে আমার কোনো কিছু হতো না। আমি ওনাকে দেখতে যাওয়ার পূর্বে মেডিকেলে গেছি, আগে এরকম অনুভূতি হয়নি যে গা ছমছম করতেছে, যেমন যেন একটা বিরক্ত লাগতেছে, কিছু একটা আভাস পাচ্ছে ওখানে যাই আমি। যাও কোনো মতো যাই দেখছি, এমনভাবে হয়েছে যে এটা আমি আর দেখতে পারতেছি না। একবার দেখে আমার গা মাথা ঘুরে উঠছে, আমি বাইরে এসে একটু হাঁটাফেরা করতেছি যাতে একটু সুস্থভাবে চলাফেরা করতে পারে। আমরা বললাম যে কিভাবে হয়েছে, তে বললো দাঁড়িয়ে থাকা গাড়ি মোটর সাইকেল নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, আর একটা গাড়ি আসে মারা দিছে। আমি গাড়িটা দেখিনি, কিংবা গাড়ির কোনো নেম প্লেট কীরকম গাড়ি ছিল এটা ফলো করেনি। আমাকে বলতেছে যে এটা দুজন ছিল, মানে আমার বন্ধু আর আমার এক বড় ভাই ছিল। আমার বড় ভাইটা এটা ছিল আপনার অ্যাক্সিডেন্টটা হয়েছে মাটিডালি ব্রিজে, যেটাকে বাইপাস বলে, প্রথম বাইপাস। ওই ব্রিজে আমার বন্ধুটা ছিল বাইকের উপর বসে, আর আমার ভাই ছিল ওই ব্রিজের প্লারের উপর দাঁড়িয়ে বসেছিল নদীর দিকে। তো আমার ভাই বলতেছে, ওই বড় ভাই বলতেছে, ভাই গাড়িটা এত গতিতে ছিল যে কোনো কিছু লক্ষ্য করা যায়নি। তখন আমার মনের মধ্যে একটা খটকা ঢুকল যে এটা কি এর জন্যই সংকেত আসছিল, তো এর জন্য সংকেত আসলে যে বিপদ হবে, তাহলে এটা তো আমার কাছে আসবে না, এটা ওর পরিবারের কারোর কাছে আসবে। এটার মাধ্যমে আমাকে সতর্ক করানোর চেষ্টা করেছে। তো আমি এগুলো আর অত ইয়ে করিনি, বাসায় যেয়ে আসে খুব টেনশন, আম্মু বলে কিসের টেনশন, বাবা বলে কিসের টেনশন, আমি বলি কিছু না, কিছু হয়নি। তো পরে শুক্রবারে আমার ওই বন্ধু তো মেডিকেলে ভর্তি, আমরা পাঁচজন মিলে ট্রেন সফরে গেলাম। ওই ট্রেন সফরে আমার দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা বলতে কি, এটা অনেকে বলতেছে যে অ্যাক্সিডেন্ট, আবার আমার জানা মতে হচ্ছে যে এটা এই কাজটার জন্য আমাকে সতর্ক করা হয়েছে। এটা হয়তো আমার সঙ্গে আমারই নিজের কিছু ভুলের কারণেও হতে পারে, কিংবা আমার ভুল ছাড়াও হতে পারে। আমি এখান থেকে বগুড়া রেল স্টেশন থেকে উঠলাম, আমি, আমার এক বন্ধু ফিরোজ, আরেকজনের নাম ইমন, জয়, নাজমুন, এই কয়েকজন মিলে উঠে আমার তালোরা আলতাপনগর, এতদূর পর্যন্ত মনে আছে যে আমি ওখানে নামলাম। নামার পূর্বে ওখান থেকে ট্রেন বদলালাম যে আবার বগুড়ার দিকে উদ্দেশ্য রওনা দেব। আস্তে আস্তে কালু পর্যন্ত আমার মনে আছে যে কালু একটা ছোটোখাটো একটা গণ্ডগোল হয়েছিল, এ কারণে মনে আছে, আমার স্মরণ আছে। তারপরে আসার পূর্বে আমার মনে হচ্ছে যে আমি কিছু শুনতে পারতেছি না, আমার বন্ধু বান্ধবেরা ডাকাডাকি দিয়ে ডাকতেছে, আমি শুনতে পারতেছি না, শুধু ইশারায় বুঝতে পারতেছি যে আমাকে বসতে বলতেছে, ধরে আসে। ধরে থাকার পূর্বে আমি ওই কামারগাড়ি রেলঘন্টি আমাদের বগুড়া আজিলক কলেজের সাথে, তো ওখানে আসে এইটুকু শুধু অনুভব হলো যে আমার গলার সাথে কিছু একটা বাজলো। বাজার পূর্বে আমি পিস করা ওই রাস্তার উপর পড়ে গেলাম। যাওয়ার পরে কি হয়েছে আর মনে নাই। তার কিছুদিন পরে আমি ট্রেন থেকে পড়ে যাওয়ার পরে আমার একটা চাচা থাকে ওই জায়গায়, আমার খুবই রক্ত বাড়াইছে, ব্লাড লস হয়েছে খুব, ওই জায়গায় থেকে আমাকে মেডিকেলে নিয়ে যায়। মেডিকেলে নিয়ে যাওয়ার পূর্বে আমাকে মৃত ঘোষণা করে যে আমি বাঁচব না। বাঁচার কথাই না, যে মানুষের নাক আর কান দিয়ে রক্ত বাড়ালে অনেকে বাঁচে না, আল্লাহ হয়তো আমাকে বাঁচে রাখছে, হয়তো আমার কোনো একটা ভালো কাজ করছি বিধায় আমাকে বাঁচে রাখছে। ওখান থেকে পপুলার নিয়ে গেল ঠনঠনিয়া, ওখানে যে চিকিৎসা করালো, ওখানকার ডাক্তার ছিল ও, আমি ওই দিন গেছি তার, যখন গেছি তার কিছুক্ষণের মধ্যে উনি বাড়াই যাবে, এই সময় আর কি আমি ওখানে গেছি। চিকিৎসা করলো, ট্রিটমেন্ট করলো, কিন্তু একটা জিনিস বের করতে পারেনি, সেটা হচ্ছে যে আমার মাথার ডান পাশে পিছনে মগজের সঙ্গে রক্তের দল আছে একটা, এটা বার করতে পারেনি, এটা বার করলে আমার মৃত্যু হবে অনিবার্য। এটা তো তখন আমি কিছু বুঝতে পারি না, বাবাকে মাকে চিনতে পারি না, হুটহাট করে রাগ উঠে যায়, বন্ধু বান্ধবদের সঙ্গে ঠিক মতো কথা বলি না, তারপরে অনেক সময় একা একা থাকি, মনে হয় যে আমাকে কেউ একটা কিছু বলতে চাচ্ছে, কেউ একটা কিছু বোঝাতে চাচ্ছে, বাবা কোনটা মা কোনটা চিনতে পারি না, শুধু সে সময় মনে হচ্ছে যে কেউ একজন আমাকে বলতেছে কিছু কিন্তু তাকে দেখতে পারতেছে না। এরকম হওয়ার পরে হুট করে একদিন ঘুম থেকে লাফ দিয়ে উঠি, উঠে মাকে বলি আমি কাজে যাব। তখন মা বলে তোর কিচ্ছু মনে নাই, তোর কি হয়েছে না হয়েছে, আমি না আমার কিচ্ছু তো হয়নি, আমি তো স্বাভাবিক আছি। তো আমার আম্মু বললো যে ডাক্তারের কাছে যাইতে হবে, রেডি হন। তা আমি কিসের জন্য ডাক্তারের কাছে যাবো, যদি আমি সুস্থই থাকি আমি তো ডাক্তারের কাছে যাইতে চাব না। তো বললো ডাক্তারের ওখানে গেলেই বুঝতে পারবো। তো ডাক্তারের ওখান থেকে আসলাম, এসে রাত্রে ওই সেম জায়গায় পরিত্যক্ত বিল্ডিংয়ের নিচে বসে থেকে আড্ডা দিচ্ছি। যাওয়ার পূর্বে 2020 সালে হবে, জানুয়ারির 21 তারিখে বিয়ে করি আমি। বিয়ের দু চার দিন যাওয়ার পরে আমার ওয়াইফের দ্বারাই আমার সঙ্গে একটু সমস্যা করা হয়, যে রাত্রি মধ্যরাত্রে, রাতে 3:00-2:30 সময় আমার ওয়াইফ ঘুম থেকে লাফ দিয়ে উঠে, অথচ সে ঘুমিয়ে আছে, চোখ খোলা নেই, এমনভাবে উঠবে যাতে কিছু একটা হয়েছে, তখন আচমকা ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে দেখি আমার বুকের ওপর বসে আছে, আর ও যে আমার বুকের ওপর বসে আছে মনে হয় যে ওর মতো দশজন আমার বুকের ওপর বসে আছে। আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, কোনো লড়াচড়া করতে পারতেছি না। তা আমি কোনো মতো যাই হোক দু তিন দিন এভাবে হয়েছে সারাসারি করছি। করার পূর্বে যায় না, পরে আমি যে বাসায় উঠলাম, এই বিয়ে করাটা আর এই বাসাটাই ওঠা, এই দুটা একটা সমস্যা ছিল। আর আরেকটা সমস্যা ছিল যে আমি একটা জায়গায় প্রসব করছিলাম, আর আমার সম্ভব জানা মতে যে এটার থেকে আমার সমস্যা হয়েছে হয়তো। প্রসব করছিলাম তে আমি জানতাম না যে ওই জায়গায় কিছু একটা আছে। আর এমন একটা গাছ ছিল, বট গাছ, ওই গাছটা মানুষ বলে মানে আমাকে প্রসব করার বলে আমার পরে আমাকে একজন বলতেছে যে ভাই ওখানে কি করলেন। আমি বললাম প্রসব করলাম ভাই। আমাকে বললো ভাই যদি ইয়ার কি না মনে করেন শিগগিরই কোনো এক জায়গার থেকে পানি নিয়ে এসে ওখানে ঢেলে দেন। আমি বললাম কেন? তো আমাকে বলতেছে ভাই আপনার ভালোর জন্য বলতেছে। তো আমি আর ওটা গ্যারাজ্য না দিয়ে আমি চলে গেছি। তো আমার ওয়াইফ যখন এরকম করে, করার সময় তিন চার দিন হয়ে গেল, বাসাতেও আমার ওয়াইফ বলে যে গেটের সামনে কে যেন দাঁড়িয়ে আছে, আবার মাঝরাতে নাকি কান্নার আওয়াজ পায় ছোট ছেলের। তো আমি যে জায়গায় ছিলাম ওই জায়গায় আশেপাশে কোনো ছোট বাচ্চা নাই, একদিনও ওই রকম আওয়াজ পাই, আমাকে ডাক দিছে। তখন আমি ঘুম থেকে উঠে আমার ওয়াইফ কান্নার আওয়াজ পাচ্ছে, আমি পাচ্ছি না, আমাকে বলতেছে আমি কান্নার আওয়াজ পাচ্ছি তুমি পাচ্ছ না কেন? আমি এটা হয়তো মনের ভুল, আমি নাহলে রাত্রেবেলা যে রাতের আওয়াজ অনেক দূর অব্দি যায়, সব কিছু নিস্তব্ধ থাকে, কোনো সারা শব্দ থাকে না। আমি মনে করছি এটা হয়তো আরও চার পাঁচটা বাড়ির পরে একটা কোনো ছোটো বাচ্চা আছে, ওই হয়তো কান্না করতেছে। এরকম হতে হতে আমার ওয়াইফ আর শুনতে পারে না, ওইটা শুরু হলো আমার সঙ্গে। তো আমি এখন আমার এরকম হয় নুপুরের আওয়াজ পাই, কান্নার আওয়াজ পাই, আবার আমার নাম ধরে ডাকতেছে বাঁধন ঘুম থেকে উঠ, তোর বিপদ এখনও যায়নি, তুই কিন্তু ভুল করছিস। তখন আমি ঘুম থেকে উঠ লাফিয়ে উঠি। ওঠার পরে আমি ভাবতেছি যে আমার সঙ্গে তো এত কিছু হয়েছে, আমি আরও কি ভুল করছি? আমার সঙ্গে তো অনেক কিছু হয়েছে, অনেক ঘটনা ঘটে গেছে, আমার বন্ধু অ্যাক্সিডেন্ট করলো, তারপরে আমার হইলো, আমার ওয়াইফের দ্বারাই আমার সঙ্গে তিন চার দিন আমার মানে ধরতে গেলে এটা মারার পরিকল্পনাই ছিল, মারার চেষ্টা করা হলো। আমার বউ, আমার ওয়াইফকে আমি কোনো দিন বলিনি এই কথাটা যে তুমি আমাকে এরকম করছো, কিন্তু আমার শাশুড়ি একটু খুবই ভালো মহিলা, তা আমি ওনার সঙ্গে একদিন এটা শেয়ার করলাম যে আম্মা এই বিষয় যে আপনার মেয়ে আমার বুকের ওপর চড়ে বসে মনে হয় যে দশ বারো জন একসঙ্গে বসে আছে গলায় টিভিতে ধরে। তা আমাকে বলতেছে কয়দিন হয়েছে? আমি তিনের থেকে চার দিন। তো উনি আমাকে বলল যে ভালো কোনো একটা হুজুরকে দেখাও। তা আমি একটা হুজুরের কাছে আরবি পড়তাম ছোটোই আপনার রেল স্টেশনের ওখানে। তা আমি একদিন জুম্মার দিনে হুজুরের কাছে গেছি, জুম্মার নামাজ শেষ করে, নামাজ শেষ করার পূর্বে সগলি যাওয়ার পরে আমি হুজুরকে বললাম আপনার সঙ্গে আমার একটু একান্তভাবে কথা আছে। তা আমার সঙ্গে করে নিয়ে সাইডে গেল। তা আমি হুজুরে বললাম যে হুজুর আমার কিছু সমস্যা হচ্ছে অনেক দিন ধরে, আপনি তো শুনছেন যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ট্রেনে ছাদ থেকে পড়ে গেছিলাম। বললো যে হ্যাঁ শুনছি, এই সমস্যাটা আমার ওয়াইফের দ্বারা এখন আমার সঙ্গে হচ্ছে যে মাঝরাতে দুটা তিনটার দিকে ঘুম থেকে উঠে উঠে বুকের ওপর বসে বসে গলা টিপিতে ধরে, আর বসে যে এমনভাবে যে মনে হয় দশ বারো জন বসে আছে গলার উপরে বুকের উপরে। তো হুজুর আমাকে বলতেছে এই বিষয়ে, আমি বললাম হ্যাঁ। তো আমাকে বলল তুমি আসরের নামাজের সময় নামাজের দশ পনেরো মিনিট আগে আসবা, আজানের আগে। তাই আমি বললাম ঠিক আছে। তো আমি আজান দেই তখন সোয়া চারটায় বোধহয়, আমি চারটার দিকে গেলাম, যে হুজুরের সঙ্গে বসলাম। তো আমাকে বলতেছে যে তোমার সমস্যা আছে। আমি কেমন সমস্যা? তুমি কিছুদিন আগে মানে বেশ কিছুদিন আগে একটা গাছের ওখানে প্রসাব করছিলা, আমি জি করছিলাম। আর দ্বিতীয়তে তুমি বিয়ে করছো? আমি হ্যাঁ, বিয়ে করে তুমি যে বাসাটায় আসো এই বাসায় সমস্যা আছে। তা আমি হুজুরের কথাটা তো বুঝতে পারলাম না। তা আমি বললাম, হুজুর যে গাছের ওখানে পোশাক করছে এটা কি করলে সমাধান হবে? আমাকে বললো যে তুমি যে জায়গায় প্রস্রাব করছো এই জায়গায় যে 100 গজ দূর থেকে 10 বালতি পানি নিয়ে যে ঢালতে হবে হাঁটে হাঁটে কারো সাহায্য ছাড়া। তাও এটা করতে হবে তোমার 12টার থেকে 1টার মধ্যে দিনের। তা আমি এখন কী করি বুঝে উঠতে পারতেছি না। তো আমি আসলাম, তখন আমার বিয়ে হয়েছে, আমি আর পরিবারের সঙ্গে একটু ঝামেলা ছিল, এই কারণে আমার ফ্যামিলি মেনে নেয়নি। আমার শাশুড়িকে এসে বললাম, কারণ আমার ধরতে গেলে তখন উনি আমার মুরব্বী ছিলেন, ওনাকে এসে বললাম। তো উনি আমাকে বলল যে এই সমস্যা। আমি হ্যাঁ, আর বাসারও একটা সমস্যা, আর এই পানিটা ঢেলতে যাইতে হবে আমার একা। এটা ছিল মস্তানের ওই দিকে, ওখানে গেলাম শুক্রবারের দিন 11টার দিকে পৌঁছেছি ওই জায়গায়। 100 গজ দূরে দেখি আশেপাশে কোনো কিছু নাই, পুকুর কিংবা কোনো সুবিল কিংবা টিউবওয়েল কিচ্ছু নাই, একটা বাড়ি আছে। তা আমি এখন ওই বাসায় যে কীভাবে পানি চাই, তাও 10 বালতি 10 লিটারের যে পানি খাওয়ার বালতিগুলো থাকে এটাতে 10 বালতি পানি লাগবে, প্রায় 100 লিটারের মতো। তা আমি যে ভয়ে ভয়ে বললাম যে আন্টি আমার এই বালতিতে পানি লাগবে 10 বালতি, আমি আসে এসে নিয়ে যাব, আমাকে একটু কলটা দেখাই দেন, কারো হেল্প করতে হবে। তো মহিলাটা খুব ভালো ছিল, হয়তো উনি বুঝতে পারছে কিছুটা বিষয়। আমি প্রথম পানি ভরাই নিয়ে যে যে জায়গায় প্রস্রাব করছি ওই জায়গায় ঢালছি, দ্বিতীয় বালতিও ঢালছি, তৃতীয় বালতির বেলায় আসে একটা অদ্ভুত একটা গাছের ওই জায়গায় অদ্ভুত একটা বাতাস মারতেছে, বাতাস লাগতেছে, আবার কিছুটা হাসার শব্দ শোনা যাচ্ছে। 3 বালতি আমি ওটা নজর আন্দাজ করে ভয়ে ভয়ে 3 বালতি ঢেলে একবারে শেষে 10 নম্বর বালতি আমি যখন ঢালি, ঢালে আসতেই আমাকে বলতেছে পিছন থেকে কে জানি বললো এ দাঁড়া। আমি ভয়তে ওইটাখানে স্তব্ধ একদম সোজা হয়ে দাঁড়াই গেছি, যেরকম স্কুলে প্যারেড করলে যেরকম সাবধানে দাঁড়াইতে বলে ওইভাবে, যে কী হইলো এটা আমার সঙ্গে, কে ডাক দিল। আর বলতেছে তুই কাল্লা ঘুরাবি না, কাল্লা ঘুরালে তোর ঘাড় মুটকে দেব। আমি ওইভাবে দাঁড়াইলাম। আমাকে বলতেছে যে তোক এত সতর্ক করছি, এত বুঝাইছি, এত ইশারা দিছি, বুঝিস নি, আর এই জায়গায় আমি শুয়ে থাকি, তুই সেই জায়গায় এসে প্রস্রাব করছিস, তাই ওই জায়গাটা না পাক হয়েছে, আমি ওই জায়গায় থাকবো কীভাবে, এতদিন আমি থাকতে পারিনি ওই জায়গায়। তাই আমি ভয়ে ভয়ে বললাম যে দেখেন আমি ভুল করছি, তার জন্য শাস্তিও পাইছি। এখন যদি মনে করেন যে আমার ভুলের সংশোধন পাইছি আমি, আমাকে আপনি যদি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন, তাহলে আমি এখান থেকে যেতে পারি, আর দ্বিতীয়তে আমার এই ভুল আর হবে না। ওখান থেকে আসার পরে আমার বাসায় যে প্রবলেমটা ছিল ওইটা ছিল আপনার, আমার বাসার যেটা ডাইনিং রুম ছিল, অর্থাৎ যেখানে রান্না করতো, মানে 2টা রুম মাটির, তো ওইভাবে ডাইনিং রুম ছিল না, রান্নাঘরই বলতে গেলে, ঠিক ওই জায়গায় ওই বাড়ি হওয়ার আগে অনেক আগে একটা কবর ছিল। এই কারণে আমার বউ ওই ছোটো বাচ্চার কান্নার আওয়াজ পাইতো, তারপরে ভাবতো যে গেটের সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে। আমার বিয়ের 15-20 দিনের মাথায় এটা হয়েছে। আমি বাসাটাও ছেড়ে দিই, দেওয়ার পরে আল্লাহর রহমতে এখন আর কোনো সমস্যা নাই।
থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে জয়েন করার জন্য এবং আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমাদের স্টুডিওতে এসে। আমার মনে হয় এরপর থেকে লিসেনার্স কিন্তু আরো বেশি পছন্দ করবে সরাসরি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার এই ব্যাপারটা, কারণ ঘটনা আপনাদের জীবনে ঘটে যাওয়া এবং সেই ঘটনাগুলো আসলে আমি যখন পড়ে শোনাই বা একটা ভয়েস ক্লিপ যখন আমি প্লে করে আপনাদেরকে শোনাই, তার থেকে অনেক বেশি জীবন্ত হয়ে ওঠে সরাসরি যদি কোনো গেস্টের কাছ থেকে শোনা হয় বা সরাসরি যদি গেস্ট স্টুডিওতে এসে যদি শেয়ার করে। আমি চাইব আপনারা সবাই যারা আমাদেরকে মেইল করছেন, যারা ঘটনা পাঠাচ্ছেন, যারা শুনছেন এবং যারা ঘটনা পাঠাতে চান, তারা সবাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হয়ে বা আমাদেরকে ইমেইল করে আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা সবচেয়ে সেরা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং আপনি চাইলে আমাদের সঙ্গে স্টুডিওতে এসে সরাসরি আপনি আপনার ঘটনা বলতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য আপনাকে ইমেইল করতে হবে haunted.shadhinmusic@gmail.com, whose spelling is haunted.shadhinmusic@gmail.com। এখানে আপনি আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা বা আপনার জানা সবচেয়ে রহস্যময় ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে। এই মুহূর্তে আমাদের ফেসবুকে যারা মেসেজ করেছেন তাদের মেসেজগুলো আমি একটু পড়ে আসি। আমাদেরকে মেসেজ করেছেন জান্নাতুল ইসলাম লিমা, আমাদেরকে মেসেজ করেছেন সুমন আহমেদ, আমাদেরকে মেসেজ করেছেন এমডি শুভ ইসলাম, লিখেছেন অনেক অনেক ভালো লাগছে এবং আমারও কয়েকটা স্টোরি আছে। আপনি আপনার স্টোরি পাঠিয়ে দিন আমাদেরকে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে এবং ইমেল অ্যাড্রেসটি হচ্ছে haunted.shadhinmusic@gmail.com। আমাদেরকে মেসেজ করেছেন শাফিন আহমেদ, আমাদেরকে মেসেজ করেছেন এমডি রিয়াজ হোসেন, আমাদের সঙ্গে আছেন এমডি আলামিন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন মাসুম বিল্লা, আমাদের সঙ্গে আছেন আহমেদ ফারাবি সহ আরও অনেকেই। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ এবং আশা করি আপনারা সকলেই সব সময় এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামী শনিবারের ভয়ের নতুন মাত্রার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। স্টে টিউনড, স্বাধীন পডকাস্ট।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট, পডকাস্ট
হন্টেড বাই সাকিব।
কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।